আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের ক্রিকেটের আরও উন্নতির জন্য কি করা যেতে পারে, আপনি কি ভাবছেন? আর আজকের হ্যালো ওয়াশিংটন সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আজকে আমরা খেলা নিয়ে আলোচনা করব, ক্রিকেট খেলা নিয়ে। বাংলাদেশের ক্রিকেটের আরও উন্নতির জন্য কি করা দরকার, আপনি কি ভাবছেন, এই আমাদের আজকের বিষয়। আমরা এ নিয়ে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সাবেক ক্রিকেটার, প্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশ জাতীয় দলের এবং এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত একজন ক্রীড়া বিশ্লেষক ইউসুফ বাবু। ইউসুফ বাবু, আজকের হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, সালাম আলাইকুম।
আমাদের সঙ্গে আরও রয়েছেন কলকাতার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ।
জি, আমাদের সঙ্গে আরও যোগ দেবেন একটু পরে মনিজা রহমান, বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সাংবাদিক ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট কভার করেছিলেন। মনিজা রহমানকে আমরা একটু পরে লাইনে পাব। তো আলোচনা শুরু করবার আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যদি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে বলতে হয় যে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছিল 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ICC ট্রফিতে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে। সেবারের টুর্নামেন্টে 4 ম্যাচের 2টিতে হেরে যায় এবং 2টিতে জয়লাভ করে, আপনারা সবাই জানেন। তো সে আলোচনা বিস্তারিত না করে আমরা বরং শ্রোতাদের প্রশ্নের জবাব নিয়ে আলোচনা শুরু করতে চাই। ঢাকা থেকে পারভেজ খান লাইনে আছেন, হ্যালো।
জি, আমি পারভেজ খান, সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত আছি। ক্রিকেট খেলাটা বা যে কোনো খেলাটাই জয় পরাজয় দুটোই থাকবে, বিষয় হচ্ছে আমরা কতটা ভালো খেললাম বা কতটা মন্দ খেললাম। তবে নিশ্চিতভাবে আমরা সবাই চাই, সবসময় চাই যে আমরা কোথাও খেলতে গেলে যাতে করে আমরা জয়ী হয়ে আসতে পারি। তবে আমি যেটা মনে করি, আমার কাছে একটা জিনিস মনে হয়, কিছু প্লেয়ার আছেন যারা একই ভুলটা বারবার করে বিভিন্ন ম্যাচে, সেই ভুলগুলো থেকে আসলে আমাদেরকে একটু বের হয়ে আসা উচিত। দ্বিতীয়ত আর একটা জিনিস মনে হয়েছে যে আমাদের প্লেয়ারদের কিছুটা প্রফেশনালিজমের একটু অভাব আছে, এই জিনিসটা একটু বাড়াতে হবে, কারণ আমাদের ক্রিকেট বোর্ডেও কিন্তু আর্থিক সংকটটা নেই। আর একটা বিষয় হচ্ছে যে পাইপ লাইনটা ক্লিয়ার করা, বিশেষ করে স্কুল লেভেল গুলোতে আসছে বা গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আসছে, ক্লাব গুলো আসছে, সেই ক্লাব গুলো কিন্তু জোর দেওয়া। আজকে যারা তারকা বা আজকে যারা খুব ভালো খেলতেছেন, এরা যখন হারিয়ে যাবে, সেখানে আমি মনে করি যে আমাদের এই পাইপ লাইন গুলো আর কি ক্লিয়ার রাখা উচিত, বিকল্প ব্যবস্থা হাতে রাখা, পরবর্তী জেনারেশন কে তৈরি করা, ক্রিকেট জেনারেশন যেটা, এটা আমার কাছে মনে হয় যে এদিকে আরেকটু নজর দেওয়া উচিত।
ধন্যবাদ পারভেজ খান আসলে মন্তব্য করেছেন। ইউসুফ বাবু, আপনার কাছে আসছি, কারণ এই প্রশ্নগুলোর বিশদ ব্যাখ্যা আপনি করতে পারবেন যে আমরা ভুল থেকে কি শিক্ষা নেই, বাংলাদেশের ক্রিকেটাররা নেন, কতটা পেশাগত দক্ষতা তারা অ্যাপ্লাই করেন, পাইপলাইন ক্লিয়ার করা বা বিকল্প ক্রিকেটার তৈরি করার জন্য পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যান, আপনি তো সাবেক ক্রিকেটার, বলবেন একটু।
দেখেন, উনি অনেক ওয়াইড স্কোপ কভার করেছেন, আপনার অ্যাপ্লিকেশন অফ দ্য প্লেয়ার্স, প্রফেশনালিজম, পাইপলাইন, আপনার স্কুল ক্রিকেট, অনেক পুরোটা, ইটস এ হিউজ আপনার স্কোপ। তবে আমি এতটুকু বলবো যে বাংলাদেশ ক্রিকেট যদি ডেফিনেটলি এখন একটা প্রফেশনাল ফরম্যাটে খেলাধুলা হয়, প্লেয়াররা দে আর অল প্রফেশনাল, আমাদের যেটা সমস্যা হচ্ছে, এটা দুটা সিনারিও আছে, একটা হচ্ছে ইকোনমিক সাইড অ্যান্ড দেন দি আদার ইজ দ্য প্র্যাকটিক্যাল সাইড, যে আমরা কিন্তু উই আর অ্যাট অ্যান ইনফেন্ট স্টেজ। আমি এখনো বলবো অ্যাটলিস্ট টেস্ট ম্যাচ ক্রিকেটে উই আর স্টিল অ্যাট অ্যান ইনফেন্ট স্টেজ, আমরা শিখছি। তো আমাদের সমস্যাটা হচ্ছে ইকোনমিক সাইডটা, যদি আপনি চিন্তা করেন, দ্যাট ফোর্সেস আস টু ফোকাস অন T20 ODI শর্টার ভার্সন দ্যাট ব্রিংস মানি, এটা হচ্ছে একটা। বাট এটা ডাউন সাইড হচ্ছে, ইট ড্যামেজেস আওয়ার এবিলিটি টু প্লে দ্য লঙ্গার ভার্সন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড has marketed the T20 format ebong ODI format very well to the public, karon eta apnar sanghatik jono sadharoner kache eta is very popular, crowd pull kore, poisha ache, it generates a lot of excitement, eta hocche. But on the other side, apne longer version e Bangladesh cricket is far far behind. So chinta kora uchit, first e chinta kora je amra je ei stage e eshechi, the splendor, the finance, everything else, only because amra test match cricket status peyechi. Jodi oi status ta na petam, tale kintu Bangladesh cricket ei stage e aste parto na. Therefore, আমরা ওই আসল জিনিসটি আমরা ভুলে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো টেস্ট ম্যাচ স্ট্যাটাস লঙ্গার ভার্সন খেলতে হলে কি করতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডোমেস্টিক কম্পিটিশন হ্যাজ টু বি ভেরি ভেরি স্ট্রং, পিচ কন্ডিশন ভালো হতে হবে, টেম্পারমেন্ট ভালো হতে হবে, প্লেয়ার্সদের অ্যাপ্লিকেশন ভালো হতে হবে। আপনি দেখেন টেস্ট ম্যাচে যে ভারতের সঙ্গে খেলেছে এবং নিউজিল্যান্ডে খেলেছে, আমাদের কিন্তু প্লেয়াররা ওডিআই ফরম্যাটে বেশিরভাগ প্লেয়াররা খেলে, স্টার্ট ফ্রম তামিম, সাকিব, সবই ওডিআই ফরম্যাটে। স্ট্রাইক রেট আপনি ওদের দেখেন 80s ওদের স্ট্রাইক রেট, whereas in contrast captain mushfiqur's strike rate back and he's an exceptional player or test match cricket je strike rate how uchit shetai she maintain kore, that is what needs to happen in test match cricket. ekhon ashi pipeline apnar aro better hobe apnar jodi school cricket strong hoy, apnar jodi school cricketers der ke bhalo condition den khelar, which means good grounds, good pitches, good umpires, then your pipeline will become much stronger. সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু কাজ অনেক আছে, যে ইউ নো বেসিক ওয়ার্ক দ্যাট ইজ রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য গেম অনেক কাজ আছে। সো বাট এগেইন টু ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স, এক্সট্রিমলি পপুলার ইন বাংলাদেশ, ক্রাউড সাপোর্ট আছে, এনথুজিয়াজম আছে, দ্য বিসিবি শুড টেক অ্যাডভান্টেজ অফ দিস অ্যান্ড দেন সি উইকনেসেস কোথায়। সো আই থিঙ্ক অনেক কাজ বাকি আছে।
ধন্যবাদ আপনাকে। এবার জয়ন্ত চক্রবর্তী, আপনার কাছে আসছি বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গে, যে শ্রোতা প্রশ্ন করলেন, আপনি কিছু যোগ করবেন?
নিঃসন্দেহে তাই ইউসুফ বাবুর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে অর্থনৈতিক দিকটা, অর্থাৎ ক্রিকেট এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে অর্থনৈতিক পরিপুষ্টি না থাকলে সেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা ছোট্ট উদাহরণ দেব, 1983 সালে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেই রকম ফান্ড ছিল না যে খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে। সেই সময় জগমোহন ডালমিয়া জীবিত ছিলেন, তিনি তখন লতা মঙ্গেশকর, যাকে ভারতীয় বলা হয়, তাকে অনুরোধ করেন যে আপনি কিছু সিরিজ অফ অনুষ্ঠান করুন, সেই অনুষ্ঠান থেকে যে টাকা উঠবে সেই টাকায় আমরা খেলোয়াড়দের কিছু পারিতোষিক দিতে পারবো। লতা মঙ্গেশকর অনুষ্ঠান করেন এবং অনুষ্ঠান করার পর সেই প্রথম বোর্ডের ফান্ড জেনারেশনের ব্যাপারটি আসে এবং খেলোয়াড়দের একটি করে মোটা সোনার হার দেয়া হয়। তার পরবর্তী পর্বে এই ফান্ড জেনারেশনটাকে জগমোহন ডালমিয়া এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এবং যে কথা ইউসুফ বাবু বলেছেন যে সর্বস্তরের ক্রিকেটকে তিনি একটা অর্থনৈতিক পরিপুষ্টি দিয়ে তিনি একটা নির্দিষ্ট মানে পৌঁছেছিলেন। যেমন স্কুল ক্রিকেটের কথা ইউসুফ বাবু বললেন, ভারতবর্ষে স্কুল ক্রিকেট, কলেজ ক্রিকেট এবং ইউনিভার্সিটি ক্রিকেট দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এমনকি ইউনিভার্সিটি ক্রিকেটে রোহিন্টন বারিয়া ট্রফি, যেটা অত্যন্ত একটা জনপ্রিয় টুর্নামেন্ট, সেটাও চলছে। কিন্তু কোথাও একটা এই যুব দলের দিকে একটা ফোকাস করা হলো এবং সেই ফোকাস করার ফলে আমরা দেখলাম 1983 পরবর্তীকালে 90 দশকে, ইউসুফ বাবু নিজে জানেন কারণ তিনি সেই সময়টা সক্রিয় ক্রিকেটের সঙ্গে ছিলেন 80 দশকে, এবং তার পরবর্তী পর্বে আমরা দেখলাম যে ধীরে ধীরে সাপ্লাই লাইনটা উন্মুক্ত হয়ে গেল এবং সেটা কিন্তু হলো এই অর্থনৈতিক সামর্থ্যের জন্যই। সুতরাং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে, বাংলাদেশের ক্রিকেট নিয়ামক সংস্থাকে সবার আগে নিজেদের অর্থনৈতিক বলটা জোরদার করতে হবে। শুধু অর্থ থাকলেই তো হবে না, সেই সঙ্গে তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে তাদের অনেক বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে, এবং সেক্ষেত্রে যে কথা ইউসুফ বাবু বলেছেন যে স্কুল ক্রিকেট, শুধুমাত্র স্কুল ক্রিকেট করলে চলবে না, ঠিক প্রপার পিচ অর্থাৎ উইকেট দিতে হবে, তার সঙ্গে প্লেয়িং যেটা এনভায়রনমেন্ট বলে সেটা দিতে হবে, এবং তাদের যেটাকে বলা যেতে পারে ইনসেন্টিভ সেটাও দিতে হবে। নইলে কিন্তু আজকের দিনে যেভাবে আমরা পেশাদারিত্বের জায়গাটা দেখছি সেই জায়গাটা আসবে না। সুতরাং বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গাগুলো করতে হবে। তবে যদিও ইউসুফ বাবু বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট এখনো শৈশবস্থায় রয়েছে, আমি মানছি যে শৈশবস্থা, কিন্তু একটা জিনিস বোধহয় বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে জায়ান্ট কিলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। শিশু যখন মাঝে মধ্যে তার তার একটা 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 প্রকাশভঙ্গির মধ্যে দিয়ে বড়দের জানান দেয় নিজের উপস্থিতি, বাংলাদেশ ক্রিকেট কিন্তু সেই জানানটা দিয়ে ফেলেছে, আমরা আসছি। সুতরাং এই আমরা আসছিটুকু যখন খেলোয়াড়রা তৈরি করতে পেরেছে ইউসুফ বাবুর মতো ক্রিকেটাররা, তখন আসার আর দেরি করার কোনো কারণ নেই। আমার মনে হয় পৃষ্ঠপোষকতা নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে অনেক বেশি এগিয়ে আসতে হবে বাংলাদেশের ক্রিকেটকে আরো একটু এক ধাপ এগোবার জন্য।
ঢাকা থেকে একজন লাইনে আছেন, হ্যালো।
আমি কাজী জিয়াশাম ঢাকা থেকে বলছি। আমি বাংলাদেশে 30 লক্ষ শহীদ স্মরণে গাছ লাগানোর একটা উদ্যোগ হাতে নিয়েছি, মুক্তি বৃক্ষ নামে, এবং আমরা পল করছি যে আমরা এই গাছগুলো কাটবো না, আমরা শহীদের স্মৃতিকে চিরজাগরিত রাখবো।
আপনি এই বিষয়ে কোন মন্তব্য বা প্রশ্ন করবেন?
আসলে মন্তব্য হচ্ছে আমার এই যে আসলে ক্রিকেটারদেরকেও এক একজন যোদ্ধা হতে হবে। তারা আমাদের যখন দেশে কাজ করে তখন তো তারা দেশের নাগরিক হিসেবেই কাজ করে, কিন্তু যখন তারা বিদেশে যায়, বিদেশে খেলে, তখন তারা দেশের প্রতিনিধিত্ব করে। কাজেই এই প্রতিনিধিত্ব ভেতরে তাদেরকে থাকতে হবে দেশত্বে, চেতনাটা। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আয়োজকদের কাছে বা এই যারা আলোচক তাদের কাছে, যে আসলে এটা কতটা সঠিক ভাবে এবং কতটা কার্যকর ভাবে তাদের মনে ঢোকানো গেছে, তাদের মগজে ঢোকানো গেছে যে দেশপ্রেমটাই বলো। কারণ আমরা দেখেছি অনেক ক্রিকেটারই ক্রিকেটার হয়ে ওঠে কিন্তু পরে তারা মডেল হয়ে যায়। তো আসলে তারা মডেল হোক দেশের মডেল, হ্যাঁ, তারা অন্য পণ্যের মডেল না। এই বিষয়টা আমার কাছে একটু আমি আবদার রইল এবং জিজ্ঞাসাও থাকলো যে আসলে এই বিষয়ে কতটা তারা সচেতনতা এবং কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন ম্যানেজমেন্ট।
ধন্যবাদ জিয়া শামস। ইউসুফ বাবু, আপনার কাছে আবারও আসছি। জিয়া শামস একটু অন্য ধরনের প্রশ্ন করেছেন, খেলা প্রসঙ্গিত নয় এটি। ক্রিকেটাররা
উনি ওনার মেইন সাবজেক্টটা হচ্ছে ন্যাশনাল প্রাইড।
জি,
এবং আমি আপনাকে একটা কথা বলতে পারি, যখন আমরা বাংলাদেশের ব্লেজার পরতাম কিংবা ইউনিফর্ম পরতাম, আমরা কিন্তু বাংলাদেশের 15-16 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতাম। And we would be very proud of the fact that we are representing the country. আমি undoubtedly believe করি যে এখন প্লেয়ার যারা খেলছে তারা সেই সেম মাইন্ড ফ্রেম নিয়ে তারা প্রত্যেকটা খেলাতেই যায়। ইস্যুটা কিন্তু সেটা না, প্রাইড ইজ ডেফিনেটলি দেয়ার। ইস্যুটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে থিঙ্ক ট্যাঙ্ক একটা ম্যাচে যখন যায় হোয়াট ইজ দ্য গেম প্ল্যান। এখন ধরেন যদি আমি একটা ম্যাচে গেলাম, যেমন ইন্ডিয়ার সঙ্গে খেললাম বা নিউজিল্যান্ডের সঙ্গে ওখানে খেললাম, আমরা যদি প্রথমে প্ল্যান করি যে না আমরা উই আর গোয়িং টু প্লে ফর আ ড্র, তাহলে কিন্তু আমি ইউ আর অলরেডি ইন আ নেগেটিভ মাইন্ডসেট।
জি জি।
সো ইট ইজ অল অ্যাবাউট দ্য থিঙ্ক ট্যাঙ্ক, ওরা কি প্ল্যান নিয়ে যাচ্ছে একটা ম্যাচে, এবং দ্যাট প্ল্যান হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড ওয়াইল প্লেয়িং। এবং প্লেয়ারদেরকে প্রত্যেকটা প্লেয়ারকে তার রোলটা ডিফাইন করতে হবে যে তোমার এই মুহূর্তে দিস ইজ দ্য রোল। আমি জানি না, বিকজ আই এম নট ইনভলভড, আমি জানি না এদের ভিতরে কি প্ল্যানিং হয়, বাট মনে হয় যে ওরা হয়তো অনেক খেলাতে ওরা আগের থেকে ডিসাইড করে যে আমরা ড্রর জন্য খেলব। এবং আমি আপনাকে একটা আমার পার্সোনাল একটা এক্সাম্পল দিই। আমরা যখন প্রথম খেলতাম ইন দ্য আর্লি স্টেজেস 70s, তখন বিফোর গোয়িং টু দি ICC ক্রিকেটের কোনো সাপোর্ট ছিল না, সরকারি বেসরকারি কোনো সাপোর্ট ছিল না, প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা স্পন্সর করতো, আমরা নিজেরা পয়সা দিতাম। তো যখনই একটা ভিজিটিং টিম আসতো, যেহেতু ক্রিকেটের সাপোর্ট ছিল না অ্যান্ড উই ওয়ার ফাইটিং টু সেভ দ্য গেম, আমাদেরকে বোর্ড অফিসিয়ালসরা, আমি আমি নাম ধরে বলতে পারবো যে আমাদের যে অফিসিয়াল যারা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই এসে আমাদের ড্রেসিং রুমে খেলার আগে ক্লিয়ার কাট বলতো, বাবা আল্লাহর ওয়াস্তে খেলাটা ড্র করো। অ্যান্ড আমাদের যে খেলাগুলো হতো,
মানে টার্গেটই ছিল ড্র করা মোটামুটি,
না এমন কি যে খেলাগুলো যত হত ডোমেস্টিক, যতই ভিজিটিং আসতো খেলাগুলোর ফরম্যাটও করা হচ্ছে যেমন ড্রর জন্য। যেমন আমরা 2 days ম্যাচ খেলতাম, জোনাল ম্যাচগুলো 2 দিনের ম্যাচ, আর আপনার মনে করেন বিগ ম্যাচ হলে 3 day ম্যাচেস। তো প্ল্যানই ছিল যে প্রথম থেকে ড্র, যার জন্য আমার টাইমে মোস্ট অফ দি ব্যাটসম্যান ওয়ার ভেরি ভেরি সাবডুড, ওরা কিন্তু অ্যাগ্রেসিভ খেলতো না। আই ওয়াজ দি অনলি এক্সেপশন। আমি বোর্ডের সঙ্গে অনেক আই প্লিডেড যে আমাদেরকে 2-day 3-day ম্যাচ না, 4 days ম্যাচ করেন, সো উই ক্যান প্ল্যান। হারবো হারবো, বাট টাইম উইল কাম ওয়েন উই উইল বি এবল টু স্ট্র্যাটেজাইজ অ্যান্ড উইন। বাট বোর্ডের উপরে এত চাপ ছিল যে না, যদি সবসময় যদি হারতেই থাকে তাহলে ক্রিকেট খেলা বাঁচবে না। দ্যাট ওয়াজ দ্য মাইন্ড ফ্রেম। এখন যেটা হচ্ছে, বাংলাদেশ নোজ হাউ টু উইন, উই হ্যাভ ওয়ান টেস্ট ম্যাচেস, আমরা ODI জিতেছি, T20, উই নো হাউ টু উইন। সো আই ডোন্ট থিঙ্ক যে মাইন্ড ফ্রেমটা যেটা বলেছি, যে খেলার আগে যদি বলে না এই খেলাটা আমরা ড্রর জন্য খেলবো, দেন ইউ হ্যাভ লস্ট দ্য ম্যাচ, না
জিয়া শামসের প্রশ্নের একটি অংশ আমি আবারও আপনাকে বলি যে মডেল হয়ে যায় তারা, পণ্যের মডেল হয়ে যায়,
এটা এটা কিন্তু আপনি স্টপ করতে পারবেন। বিকজ মডেল যেটা বললেন না উনি, আমি মানি যে হ্যাঁ মডেল হয়ে যায়, বাট এটা আপনি স্টপ করতে পারবেন না, বিকজ দে আর আ মার্কেটিং কমোডিটি, ওরা একটা প্রোডাক্ট, এবং যত ব্যবসায়ী যারা আছে দে ওয়ান্ট টু সেল দেয়ার প্রোডাক্ট, এটা আপনার ফ্রম আ মার্কেটিং সাইড ওদেরকে ইউটিলাইজ করে। এটা আপনার পৃথিবীর সব দেশে সব খেলায় এভরিবডি ইভেন্চুয়ালি, সবাই হয় না, যারা একটা সার্টেন লেভেলে পৌঁছে যায় ওরা আপনার ওই স্পন্সরশিপ মডেলিং টডেলিং করে, এইটা আপনার প্রিভেন্ট করতে পারবেন না। বাট এগেইন হ্যাভিং সেড দ্যাট, এ প্লেয়ার বিকামিং আ মডেল ইজ নট দ্য প্রবলেম, হোয়াট উই হ্যাভ টু সি যে ওই প্লেয়ারটা যখন বাংলাদেশের জার্সি পরে মাঠে নামে, তখন হাউ ইনভলভড এবং হাউ মেন্টালি টাফ হি ইজ টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি।
জি, অনেক ধন্যবাদ, আমরা একটু জয়ন্ত চক্রবর্তী আপনার কাছে শুনবো।
যে কথা ইউসুফ বাবু বলেছেন আমি তার সঙ্গে একদম একমত, যে এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে অর্থাৎ মডেলিং এর ক্ষেত্রে খেলোয়াড়দের বার করা যাবে না, এই কারণে যাবে না, ঠিক কথাই বলেছেন ইউসুফ বাবু, যে তারা একটা প্রোডাক্ট হিসেবে গণ্য হন এবং তারা এক্ষেত্রে তাদের ব্যবসার পরিধি বাড়াবার জন্য যান। ভারতীয় ক্রিকেটার যারা খেলছেন এখন তারা প্রত্যেকেই বিভিন্ন একাধিক ব্র্যান্ডের তারা অ্যাম্বাসেডর, কেউ এন্ডোর্সমেন্ট করছেন। বিরাট কোহলির কথাই ধরা যাক, বিরাট কোহলি স্টিল থেকে আরম্ভ করে ফুড চেনের সবকিছুর বিজ্ঞাপন করছেন, কিন্তু তার জন্য বিরাটের খেলা কি প্রভাবিত হয়েছে?
হ্যাঁ, প্রশ্ন হলো এটাই যে এটা খেলা কি প্রভাবিত হয় কিনা,
অতএব তার যে প্রভাবটা তার প্রভাব তার উপর পড়েনি। ফোকাসটা যদি ঠিক রাখা যায়, আমি যেটা রাখবো যে আমি দেশের হয়ে খেলছি, আমার এটা হচ্ছে টাস্ক, আমি এই টাস্কটা পালন করবো, তাহলে কিন্তু সে এন্ডোর্সমেন্ট করুক আর পার্টি করুক তাতে কিছু এসে যায় না। হ্যাঁ, লেট নাইট পার্টি না করাই বাঞ্ছনীয় খেলোয়াড়দের পক্ষে, স্বাস্থ্যের উপর খানিকটা প্রভাব পড়ে, কিন্তু তার মানে এই নয় যে সে একটা অসামাজিক জীব হয়ে যাবে যে খেলছে বলে। সুতরাং আমি এটা এটা আমি কোনো মতেই সাবস্ক্রাইব করি না যে খেলোয়াড়রা মডেল হলেই খেলা খারাপ হবে, কিন্তু দেখতে হবে যে তার ইন্টেনশনটা কি। যে কথা ইউসুফ বাবু বলেছেন যে তারা যখন বাংলাদেশের ইউনিফর্ম পরতেন সেই সময় তাদের একটা আলাদা অনুভূতি হতো, আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেটারদের এখনো তাই হয়। এই কদিন আগে ভারতের মাটিতে পাকিস্তানের অধিনায়ক মুশফিকুর রহমানকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারবেন, তিনি তার উত্তরে বলেছেন যে তার ব্যাটিং গড় 33-34, তাই এই ধরনের ব্যাটিং গড়ে আর যাই হোক না কেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হওয়া সম্ভব নয়, তবে তিনি চেষ্টা করবেন, কারণ তারা মনে করছেন যে আরো অনেক ভালো করার অবকাশ আছে এবং তারা আরো ভালো অনেক করার ক্যাপাবিলিটি রাখেন। সুতরাং যাদের মনে এই ধারণাটা আছে আমার মনে হয় তারা এগিয়ে যেতে পারবেন। এবং যে কথা বলেছেন আমার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ বাবু, তিনি তার দিক থেকে তার যে একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল সেই সময়, তার কিছু ম্যাচ কভার করার সৌভাগ্য আমারও হয়েছে, একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল, একটা একটা কিলার ইনস্টিংক্ট তাদের মধ্যে কাজ করতো কয়েকজনের মধ্যে, খুব সীমিত ছিল সেই সময়টা। ইউসুফ বাবু তার মধ্যে একজন ব্যতিক্রমী ছিলেন, তিনি চেষ্টা করতেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট তো একজনের খেলা না, ক্রিকেট 11 জনকে খেলতে হবে, ক্রিকেট একটা পরিচ্ছন্ন প্রশাসনকে বাইরে থেকে খেলতে হবে ইন দ্য সেন্স যে তাকে ক্রিকেটারদের মদত দিতে হবে। এই তালমিলটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পুরাদিক হয়তো সাফল্য পাওয়া যাবে, কিন্তু একটা ধারাবাহিক সাফল্য পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেটেও খারাপ দিন এসছে, আবার ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছে, ভারতীয় ক্রিকেটাররা মডেলিং করেছেন, সমালোচিত হয়েছেন, কিন্তু তাদের খেলাটা প্রভাব পড়েনি। বিরাট কোহলি এখন যেভাবে যে ফর্মে রয়েছেন তাতে তার পেছনে এন্ডোর্সমেন্টের জন্য মানুষ ছুটবে সেটা বলা ভালো, তাতে কিন্তু বিরাট কোহলির দেশপ্রেমে কোনো খাত পড়ছে না। বিরাট কোহলি এবং নতুন খেলোয়াড়রা যখন খেলছেন এত চয়েস তাদের সামনে, এত খেলোয়াড় উঠে আসছেন যে আমার তো মনে হয় 11 জনের দল করাই ভারতের পক্ষে এখন কঠিন হয়ে আসছে। এটা কিন্তু একটা দীর্ঘ 15-20 বছরের ফসল, একদম জুনিয়র লেভেল থেকে এই খেলোয়াড়রা উঠে এসেছেন, বিভিন্ন ক্যাম্প করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড, তারা ট্যালেন্ট হান্টিং করেছেন, এইসব প্রক্রিয়ার দ্বারাই কিন্তু আজকে ভারতীয় দলটি গঠিত হয়েছে। তার সত্ত্বেও অনেক লুপহোলস আছে, কিন্তু আমার মনে হয় যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি একটা বিভিন্ন দেশে যে দ্বিপাক্ষিক সিরিজ গুলো হয় এরকম যদি একটা অ্যানুয়াল সিরিজ তৈরি করা যায় যে সিরিজটা প্রত্যেক বছর নিয়মিত হবে, তাহলে কিন্তু দুদেশই উপকৃত হবে। এবং বিশেষ করে ভারতের একটা দায়িত্ব আছে বাংলাদেশের ক্রিকেটকে উপর দিকে নিয়ে যাওয়ার, আমার মনে হয় যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দায়িত্বটা ভারত পালন করতে চাইবে, এক্ষেত্রে দুটো বোর্ডকেই কিন্তু অনেক বেশি সক্রিয় হতে হবে। আমি আশা করবো আগামী দিনে এইরকম একটা আমি সিরিজ দেখতে চাইবো যেখানে হয়তো একজন ক্রিকেটারের নামে একটা ট্রফি থাকবে, সেটা বাংলাদেশের একজন হতে পারেন, ভারতের একজন হতে পারেন, এবং সেখানে শুধুমাত্র ভারত এবং বাংলাদেশ সিরিজ খেলবে। এটা যদি করা যায় ভারতীয় ক্রিকেট উপকৃত তো হবেই, কিন্তু তার থেকে বেশি উপকৃত হবে
বাংলাদেশ। জি ধন্যবাদ জয়ন্ত চক্রবর্তী। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন মনিজা রহমান, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করছেন, একজন ভালো লেখিকা, ওনার এবারেও কয়েকটা বই বেরোচ্ছে। মনিজা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনার কাছে আমি একটি প্রশ্ন করব। আপনি তো প্রথম টেস্ট কভার করেছিলেন দৈনিক জনকণ্ঠের ক্রীড়া রিপোর্টার হয়ে, তো সেই প্রশ্নের উত্তর বলবার এক মিনিট সময় দিলাম, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসছি।
অবশ্যই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেটের আরো উন্নতির জন্য কি করা যেতে পারে, আপনি কি ভাবছেন, এই নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আলোচনা করছেন ক্রীড়া সাংবাদিক কলকাতার জয়ন্ত চক্রবর্তী, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক মনিজা রহমান এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাতীয় দলের ইউসুফ বাবু। মনিজা রহমান, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম, আপনার প্রথম বাংলাদেশের টেস্ট খেলার সংবাদ সংগ্রহ করার অভিজ্ঞতা একটু সংক্ষেপে বলবেন।
সবাইকে আমি শুভেচ্ছা জানিয়েছি, খুব ভালো লাগছে যে আপনাদের সাথে কথা বলতে পাচ্ছি। একটু আগে জয়ন্ত চক্রবর্তী কথা বলছিলেন, আমার খুব ভালো লাগছিল ওনার প্রতিটি, মানে উনি যে বিষয়ে কথা বলছিলেন আমিও তার সাথে একমত। কারণ আমরা বাংলাদেশ ভারত প্রথম টেস্ট খেলেছিলাম 17 বছর আগে 2000 সালে নভেম্বর মাসে, আমার মনে আছে যে এরকম হালকা শীত ছিল। তো সেবারই প্রথম ভারত থেকে অনেক সাংবাদিক এসেছিলেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাংবাদিকরা, কারণ সব বড় যে পত্রিকা বলেন, টিভি চ্যানেল বলেন, সবই তো কলকাতা পশ্চিমবঙ্গে শাখা আছে, অফিস আছে। তো বাংলাদেশে খেলা থাকে সাধারণত দেখা যায় যে ওরা ওই পশ্চিমবঙ্গের সাংবাদিককে প্রেফার করে ঢাকায় আসার জন্য। তো খুব মানে একটা উৎসব মুখর ব্যাপার ছিল, মনে হচ্ছিল যে এটা মনে হয় কোনো একটা ঈদ বা পূজা এইরকম একটা ব্যাপার। তা আমার মানে আমার আমি তখন মাত্র সাংবাদিকতা এসেছি, তা আমার জন্য ছিল এটা একটা বিরাট অভিজ্ঞতা। মানে আমি বলবো যে আমার এই যত বছর আমি ক্রীড়া সাংবাদিকতা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বললেও ভুল হবে না। যে প্রেস বক্স, আন্তর্জাতিক প্রেস বক্স, সেখানে বাংলাদেশ ভারতের সাংবাদিকরা একসাথে বসে আছেন, মানে এটা মানে একটা অন্যরকম ব্যাপার ছিল। এবং আমার একটু মনে আছে যে আমরা একটা টেলিগ্রাম বের করেছিলাম বাংলাদেশ ভারত অভিষেক টেস্ট এই উপলক্ষে, তো ওই টেলিগ্রামে আমরা সবাই লিখেছিলাম, বাংলাদেশের সাংবাদিকরাও লিখেছিলাম, পশ্চিমবঙ্গের সাংবাদিকরাও লিখেছিল, অনেকে বেশিরভাগ মানে বাংলায় ছিল। তো জালাল আহমেদ চৌধুরী আমাদের একজন সিনিয়র ক্রীড়া লেখক এবং উনি বাংলাদেশের একজন কিংবদন্তি তুলক কোচ, তো উনি ওই খেলায় একটা ছোট একটা নোট লিখেছিল যে আমার মনে আছে যে এরকম ছিল যে কলেজ ভর্তি সোনার মোহর থাকবে ভরা কানায় কানায়, মানে খুব সুন্দর একটা লিখেছিল। তো ওখানে সে একটা জায়গায় আমাকে মেনশন করেছিল যে অনেকে এসেছে, তার মধ্যে আমাকে লিখেছিল যে কিশোরী রিপোর্টার, কারণ ওখানে প্রেস বক্স আসলে নারী রিপোর্টারের সংখ্যা, বাংলাদেশের নারী রিপোর্টারের সংখ্যা ছিল হাতে গোনা। তো আমার এখনো মানে মনে আছে যে আসলে তখন বয়সও কম ছিল, আবেগও বেশি ছিল,
একজন
আমি আসলে ভুলতে পারবো না।
আচ্ছা, আমি আপনার 2000 সালের টেস্ট এবং এই সম্প্রতি শেষ হওয়া ভারতের সঙ্গে যে টেস্টটি হলো এটার তুলনা করতে বলবো, তার আগে ভারত থেকে একজন শ্রোতা প্রশ্ন করতে চান, তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো,
হ্যাঁ, আমি নির্মলেন্দু মাহাতো বলছিলাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে।
জি বলুন।
কিছুদিন আগে ভারত এবং বাংলাদেশের সঙ্গে যে টেস্ট ম্যাচ হয়ে গেল তাতে বাংলাদেশ ভালো খেলা সত্ত্বেও আজকে ভারতের সঙ্গে হেরে গেল, তাতে বাংলাদেশ হেরে যাওয়ার কারণটা কি, অর্থাৎ এদের কি কোচের কোনো সমস্যা, এদের কি ধরনের সমস্যার কারণে এরা আজকে হেরে যেতে হলো, এদেরকে সম্পূর্ণ একটু আলোচনা করা হয়।
জি ধন্যবাদ আপনাকে। আমি ইউসুফ বাবু আপনাকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি এই নির্মল মাহাতার প্রশ্নের উত্তর।
দেখেন, হেরে যাওয়ার কারণ তো আর একটা বলা যাবে না, ওভারঅল ম্যাচটা যদি আপনি দেখেন এবং অ্যানালিসিস করেন, যে আমাদের প্রথম যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচ টু দ্য গেম আমার মনে হচ্ছে দ্যাট ইট ওয়াজ ডিফেন্সিভ, যার জন্য প্রথম যখন ভারত ব্যাট করে বাংলাদেশ দল কিন্তু ওইভাবে ভারত ব্যাটিংটাকে অ্যাটাকিং ফিল্ড প্লেসমেন্ট বা মাইন্ডসেটটা অ্যাটাকিং ছিল না, এক নম্বর। দুই নম্বর, বাংলাদেশের কিন্তু কোয়ালিটি অফ ক্রিকেট অ্যাজ ফার অ্যাজ ফিল্ডিং ওয়াজ সাব পার, আপনার ক্লাব লেভেলের মতন ফিল্ডিং করেছে, ক্যাচেস ড্রপ, স্টাম্পিং মিস, অনেক রান আউট মিস হয়েছে। সো হ্যাভিং সেড দ্যাট, এগুলো সব কিছুই ধরে 600-700 রানের কাছাকাছি ভারত স্কোর করে।
জি,
ইন রিপ্লাই বাংলাদেশ কিন্তু খুব ভালো ব্যাটিং একটা ফ্লো ছিল। আনফর্চুনেটলি আমাদের ধরেন ব্যাটসম্যানরা ওই স্টার্টস পেয়েছে 20-30 করে, ক্যারি অন করেনি। যেখানে বাংলাদেশের ব্যাটিংটা সলিডিফাই করেছিল সেটা হচ্ছে বিটুইন সাকিব অ্যান্ড মুশফিক। কন্ট্রাস্ট যদি করেন, মানে কম্পেয়ার যদি করেন, সাকিবের অ্যাপ্রোচ ওয়াজ লাইক এ টিপিক্যাল ওডিআই অ্যাপ্রোচ। সাকিবের ইনিংসটা খুব ভালো ইনিংস খেলেছে, পাওয়ারফুল ইনিংস খেলেছে, এন্টারটেইনিং ইনিংস খেলেছে, বাট হ্যাভিং সেড দ্যাট ইট ডিড নট হেল্প দ্য টিম। কারণ ওই স্টেজে সাকিব যদি আর একটু পেশেন্টলি ব্যাটিং করতো মুশফিকের সঙ্গে, তাহলে হয়তো বাংলাদেশ 388 না করে হয়তো 450-500 কাছে যেতে পারত। ওই স্টেজে যদি যায় তাহলে হারার সম্ভাবনাটা কম হয়ে যায়। দ্যাট ইজ ওয়ান। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত ফোর্থ ইনিংসে কিন্তু ভালো খেলেনি। ভেরি রেয়ারলি আপনি দেখেছেন যে বাংলাদেশ ফোর্থ ইনিংস, তার মানে সেকেন্ড ইনিংসে দে হ্যাভ প্লেড ওয়েল। ফার্স্ট ইনিংস ওরা অনেকগুলো ম্যাচ ভালো ব্যাটিং করেছে, সো মাচ সো দ্যাট বাংলাদেশ 600 রানের কাছাকাছি করেও ম্যাচ হেরে গেছে নিউজিল্যান্ডে। সো ফোর্থ ইনিংসটার যে টেম্পারমেন্ট, যে স্ট্রেংথ, এগুলো ডেভেলপ করতে হবে। মানে খেলাটা 5 দিনের,
জি
আমাদের খেলাটা যেটা টেস্ট ম্যাচ খেলা হয়, টেস্ট ম্যাচটা কিন্তু প্ল্যান করা হয় সেশন ওয়াইজ, নট ডেইজ ওয়াইজ। প্রত্যেকটা সেশন হিসাবে আপনাকে প্ল্যান করতে হবে যে ফার্স্ট ডে ফার্স্ট সেশন প্রি লাঞ্চ কি করব, পোস্ট লাঞ্চ কি করব, পোস্ট টি কি করব, প্রত্যেকটা সেশন ইউ হ্যাভ টু প্ল্যান। আমার মনে হয় বাংলাদেশের প্ল্যানিং স্টেজে কিছু সমস্যা আছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন, যেটা মেন্টাল অ্যাপ্লিকেশন, যেটা খেলাতে 5 দিনের খেলার মেন্টাল অ্যাপ্লিকেশন, এই দুটো জিনিস ডেভেলপ করতে হবে। এই দুটো জিনিস যদি ডেভেলপ না করে তাহলে আমরা টেস্ট ম্যাচ ক্রিকেটে কিন্তু এই সমস্যা আমাদের থাকবেই।
জি, আমরা মনিজা রহমান আপনার ওই অভিজ্ঞতার তুলনামূলক চিত্র একটু শুনতে চাই, যে 2000 সালে আর টেস্ট খেলা কেমন দেখেছেন এবং সর্বশেষ ভারতের সঙ্গেই টেস্টের এই হেরে যাওয়া আপনি কিভাবে কম্পেয়ার করবেন?
2000 সালে তো বাংলাদেশ একদমই অনভিজ্ঞ ছিল, কারণ এটা অভিষেক টেস্ট। এবং ইসুফ বাবু ভাই যেটা বললেন যে এটা আমি সর্বাংশে একমত, যে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে সবসময় ভালো খেলে। যেমন ওই টেস্টে আপনার মনে আছে যে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু আমরা বাংলাদেশ সেকেন্ড ইনিংসে কিন্তু মানে হুড়মুড়িয়ে সবাই আউট হয়ে যায়। যেটা এরপরে যখন বাংলাদেশ তো প্রথম গেল ইন্ডিয়াতে, কিন্তু এরপরও ভারত তো বাংলাদেশে এসেছে, যেমন আরো তো 7টি টেস্ট মনে খেলেছে, 7-8টি টেস্ট, তো সবারই কিন্তু
বাংলাদেশ বোধহয় এ পর্যন্ত, হ্যাঁ এ পর্যন্ত বোধহয় আমি একটি হিসাবে দেখলাম 70টির মতো খেলেছে নাকি টেস্ট ম্যাচ খেলেছে।
হ্যাঁ 70টির মতো টেস্ট ম্যাচ খেলেছে, এর মধ্যে আপনি দেখেন যে 2 ইনিংসে 100 ওভারের বেশি মানে বল ওভার মানে ব্যাটিং করেছে এরকম কিন্তু খুব বেশি নেই,
মানে শেষের দিকে অধৈর্য হয়ে পড়েন আমাদের খেলোয়াড়রা।
কারণ টেস্ট ম্যাচ হচ্ছে যে ক্রিকেটের আসলে প্রকৃত রূপ, মানে এখানে কিন্তু বলটা একদম সঠিকভাবে করা হয়, এবং এটা কিন্তু ভারত এখন মানে আমি বলবো যে ভারতকে আমি এই জন্য ধন্যবাদ দিব যে টেস্ট ক্রিকেটে সে মূল রূপটা তারাই মানে ধারক ও বাহক বর্তমানে, আপনি এদের কাছাকাছি কেউ নাই, যে কারণে তারা এখন টেস্ট র্যাঙ্কিং 1 নম্বর। এবং বাংলাদেশ অনেকদিন মানে এখনো টেস্ট দল হিসাবে সেভাবে আসলে এখনো প্রতিষ্ঠিত হয়নি। ওয়ান ডে তে খুব ভালো করছে, ওয়ান ডে তে অবশ্যই এখন সে সমীহ জাগানোর দল, উনি বলেছিল লোয়ার অর্ডার ব্যাটিংটা মানুষের, কিন্তু লোয়ার অর্ডাররা কিন্তু ওইভাবে যে ক্রিজে পড়ে থেকে দাঁতে দাঁত কামড়ে যে ব্যাটিংটা ওটা কিন্তু এখনো করতে পারে না, যেটা ভারতে পারে। এবং এই ভারতে কিন্তু এই বড় ইনিংস এর একটা অন্যতম কারণ ছিল লোয়ার অর্ডার প্লেয়ারদের ভালো ব্যাটিং।
আচ্ছা, আমাদের আরেকজন ক্রীড়া সাংবাদিক এবং উনি খুব জনপ্রিয় একজন অভিনেতা, তার সঙ্গে কথা বলেছি এই এই সব বিষয়ে, আমরা একটু আলাপনটা শুনে আসতে চাই ছোট্ট করে, যদিও হাসান মাসুদের সঙ্গে রেকর্ড করা এটি, হাসান মাসুদ, আপনি তো একসময় স্পোর্টস ফিল্ডে কাজ করতেন, সাংবাদিকতা যখন করেছেন এখনো করছেন, সরাসরি একটা প্রশ্ন করছি যে বাংলাদেশের ক্রিকেটের আরো উন্নয়নের জন্য কি করা উচিত, আপনি পরামর্শ হিসাবে কি বলবেন?
আসলে টেস্ট ক্রিকেটের কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আমাদের আসলে ওপেনিং এ একটু সমস্যা আছে, অর্থাৎ উদ্বোধনী জুটিতে একটা সমস্যা আছে। গত কয়েকটা টেস্ট ম্যাচ যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে আপনি দেখবেন যে সেখানে দুজনেই কখনো না কখনো ফেল করছে, অর্থাৎ একটা দলের ওপেনিং ব্যাটসম্যান দুজন যদি নির্ভরশীল না হয় সেখানে আসলে তারপরের ব্যাটসম্যান গুলোর মনোবল আস্তে আস্তে আসলে কমে। তবে আমরা যেটা করেছি যে 299 রান পিছনে থেকে প্রথম ইনিংসটা শেষ করেছিলাম ভারতের বিরুদ্ধে, খারাপ ছিল না, কিন্তু আমি প্রত্যাশিত ভাবে সহ অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে ওপেনিং এ কোনো ই পাইনি। তার বিকল্প অনেক আছে কিন্তু তারপরও কেন যে তার বারবার তাকে সুযোগ দেয়া হচ্ছে বা সৌম্য সরকারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এটা আসলে আমার কাছে ই না। এনামুল হক বিজয় আছে সেঞ্চুরিয়ান, আমাদের একজন ভালো ওপেনার, উইকেট কিপিং থেকেও আমার মনে হয় মুশফিকুর রহিমকে আমরা যদি একটু বাদ দিয়ে শুধু ব্যাটিং এ তাকে মনোসংযোগ দিতাম, এবং অনেক উদীয়মান উইকেট কিপার আছে যেমন লিটন দাস, এরা যদি এদেরকে যদি আমরা সুযোগ করে দেই তাহলে আমার মনে হয় দলে একটা পরিবর্তন আসবে। আর সবচেয়ে বড় যে কথাটা যে দীর্ঘদিন মেয়াদের যে ক্রিকেট, 5 দিনের যে টেস্ট ম্যাচ, সেটা খেলার জন্য যে টেম্পারামেন্ট দরকার সেটা আমরা এখনো ঠিক মতো অর্জন করতে পারিনি। তবে আসার কথা হচ্ছে যে এবার আমরা ভারতের বিরুদ্ধে যে টেস্ট খেললাম, যে দুটো ইনিংসেই আমরা 100 ওভারের বেশি খেলেছি, এটা একটা এই একটাই অর্জন আমি বলবো এবার আমরা হায়দ্রাবাদের একমাত্র টেস্ট থেকে ভারতের বিরুদ্ধে পেলাম।
শ্রীলঙ্কা ট্যুরে সামনে যেটি আছে এটি নিয়ে আপনি কি ভাবছেন?
সেখানে আমি ভাবছি যে দলে কিছু পরিবর্তন আসা উচিত, বিশেষ করে ওপেনিং এ, এবং এনামুল হক রাজীবকে আবার ফিরিয়ে আনা উচিত। ও একজন মানে পরীক্ষিত ওপেনার, মাঝখানে ইনজুর্ড ছিল, ঘরোয়া ক্রিকেটে কিন্তু ভালো খেলছে। সৌম্য সরকারকে তার ওয়ান ডাউন পজিশনে যাওয়াটাই সবচেয়ে ভালো। আমাদের মুশফিকুর রহিম যেমন 6 নম্বরে বা 5 নম্বরে ব্যাট করেন, এই মুহূর্তে আমি যাকে বলবো যে দলের সবচেয়ে ভালো ব্যাটসম্যান, তারপরে সাকিব আল হাসান তার আগে ব্যাট করেন, অর্থাৎ এরা যদি একটু টপ অর্ডারে চলে আসে তাহলে আমার মনে হয় ব্যাটিংটা আর একটু ভালো হবে। আর বোলিং এ আমি যেটা বলবো যে আমরা আমাদের পিচ চেয়ে শ্রীলঙ্কার পিচ খুব একটা পার্থক্য সেরকম নাই, একই রকম ডসাইল পিচ, অর্থাৎ বল দ্বিতীয় দিনের পর থেকে বা তৃতীয় দিনের পর থেকেই টার্ন করবে এবং স্পিনার সহায়ক হয়ে যাবে। তবে রঙ্গনা হেরাত যেহেতু আছে শ্রীলঙ্কা দলে, তাকে একটু সামলে যদি আমরা খেলতে পারি এবং আমি যে কথাগুলো বললাম পরিবর্তনে সেটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোনে তাহলে আমার মনে হয় যে আমরা একটু ভালো করতে পারবো। তবে শ্রীলঙ্কাকে আপনার মনে রাখতে হবে, শ্রীলঙ্কা কিন্তু ভারতের মতোই নিজের মাটিতে অনেক শক্তিশালী একটি দল, তো সেরকম ভাবেই মানসিক প্রস্তুতি আমাদের হতে হবে। এবং আমাদের কোচ যেহেতু একজন শ্রীলঙ্কান, তো আমি আশা করব যে উনি শ্রীলঙ্কার দলের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো সেগুলো ভালো করে আমাদের ক্রিকেটারদের ভিতর ইনজেক্ট করতে পারবেন, আর সেটা যদি তিনি করতে পারেন তাহলেই হয়তো সফরটা একটু হলেও আমাদের জন্য ভালো হবে।
অসংখ্য ধন্যবাদ হাসান মাসুদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ইউসুফ বাবু। আমার মনে হয় হাসান মাসুদ চমৎকার বিশ্লেষণ করেছেন ভারত টেস্ট এবং ভবিষ্যতের যে শ্রীলঙ্কা সফর রয়েছে বাংলাদেশ দলের, আপনি কি মনে করেন তার বিষয়ে?
না, উনি মেইন পয়েন্টসগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন। শ্রীলঙ্কান ট্যুর, শ্রীলঙ্কা কিন্তু শ্রীলঙ্কাতে গুড, ভেরি গুড সাইড। বাংলাদেশকে আমি যেটা বলেছি টেস্ট ম্যাচে ওদের প্ল্যানিং হ্যাজ টু বি দেয়ার, এবং প্রত্যেকটা প্লেয়ারের তার রোল ডিফাইন করতে হবে। উনি সৌম্য সরকারের উপরে অনেক ভরসা রেখেছেন, কিন্তু সৌম্য সরকারের উপরে আমি টেস্ট ম্যাচ ক্রিকেটে ভরসা অত রাখতে চাই না, বিকজ হি ইজ এ ওডিআই প্লেয়ার এবং ও টিমে আসতো না। যদি ইমরুল কায়েস যদি ফিজিক্যালি ফিট থাকতো তাহলে ইমরুল কায়েস উড হ্যাভ ওপেন্ড, মমিনুল হক উড হ্যাভ ব্যাটেন, মমিনুল হক উড ব্যাটেড 3। সো ওইটা আপনার এখন স্ট্রাকচার টিমের কি হবে, যেমন ধরেন মেহেদি মিরাজ যে নতুন ছেলেটা,
জি জি,
ও ব্যাট করতে আসে আই থিঙ্ক নাম্বার 8, তাই না?
জি জি,
হি কামস আফটার শাব্বির। মেহেদি মিরাজ কিন্তু আন্ডার 19 এ
লাস্ট ওয়ার্ল্ড কাপে হি ওয়াজ দি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ফর তার অলরাউন্ড কেপাবিলিটিস এর জন্য। ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, কিন্তু ওর টেকনিক্যাল ফ্ল আছে, ওর ব্যাটিং এ কিন্তু টেকনিক্যাল অনেক ফ্লজ আছে। কিন্তু মেহেদী মিরাজকে যদি আপনি 8 নম্বরে ব্যাটিং করান, তাহলে ম্যাক্সিমাম টাইম হি উইল গেট টু ব্যাট উইল বি উইথ টেইলেন্ডার্স, তখন ওর ব্যাটিং এর আপনি অ্যাকচুয়াল যে এক্সপোজারটা সেটা পাবেন না। আমি যদি হতাম তাহলে আই উড হ্যাভ ব্যাটেড মেহেদী মিরাজ অ্যাট মেবি 7, শাব্বির ব্যাটিং অ্যাট 7 ডাজেন্ট কাম ইন টু দ্য টেস্টিং। আপনি একটা পিওর ব্যাটসম্যানকে 7 নম্বরে ব্যাটিং করাতে পারেন না, ইউ হ্যাভ টু গেট অ্যান অলরাউন্ডার। বাংলাদেশ সিলেকশন হ্যাজ টু বি লুকড ইন টু ইট, কারণ একটা প্রিমিয়াম ব্যাটসম্যানকে আপনি যদি 7 নম্বরে ব্যাটিং করান, ও কার সঙ্গে ব্যাট করবে? সো ওইখানে একটা জেনুইন অলরাউন্ডার হতে হবে। মেহেদী মিরাজ শুড বি ব্যাটিং অ্যাট 7, যেমন সাকিব যখন শুরু করেছিল দ্যাটস ওয়ার ইউজ টু ব্যাট, স্লোলি 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 হি হ্যাজ মুভড আপ। আমি যখন আমার ক্রিকেট ক্যারিয়ার খেলি আই ওয়াজ অ্যান অলরাউন্ডার, কিন্তু আমি ব্যাটিং করতাম 7-8, আমি নতুন বলে ফাস্ট বোলিং করতাম, ব্যাটিং করতাম 7-8, অ্যান্ড আই ট্রান্সফর্ম মাইসেলফ ইন্টু অ্যান ওপেনিং ব্যাটসম্যান, তারপরে আমি বাংলাদেশ টিমের রেগুলার ওপেনার হিসেবে। সো ব্যাটসম্যানকে তার যে ব্যাটিং করতে পারে তাকে তার অপরচুনিটি দিতে হবে। এনিওয়ে দ্য শ্রীলঙ্কান ট্যুর উইল বি অ্যান ইন্টারেস্টিং ট্যুর, বাংলাদেশ যদি প্ল্যানিং ভালো করে, অ্যাপ্লিকেশন থাকে, উই উইল প্লে ওয়েল।
আর যেহেতু আমাদের প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহা শ্রীলঙ্কান, আমার মনে হয় সেখানকার কন্ডিশনটা তুমি খুব ভালো।
কন্ডিশন তো আমাদের প্লেয়াররা সবই জানে, ওরা তো ওখানে খেলেছে কয়েকবার।
জি,
সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্ল্যানিং, এবং প্রত্যেকটা প্লেয়ারকে তার রোলটা ডিফাইন করতে হবে যে তোমার এই মুহূর্তে এই রোল।
আচ্ছা, মনিজা রহমান কিছু যোগ করতে চান এর সঙ্গে? হাসান মাসুদ,
জি হ্যাঁ, যেটা বললো যে আমি একমত যে ভারতের মতো শ্রীলঙ্কা কিন্তু নিজের মাঠে আসলেই পাক, এবং তারপরও কোচ যেহেতু হাতুরা সিং এর, যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের প্রতি একদম নক্ষদর্পণে। আর আমাদের আরেকটি সুখবর হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা পেসার মুস্তাফিজ, উনি তো আনফিট থাকার কারণে হায়দ্রাবাদ টেস্টে খেলতে পারেননি, উনি শ্রীলঙ্কা সফরে খেলছেন। তো আমি মনে করি যে তার উপস্থিতি হয়তো কিছু দলকে বাড়তে অনুপ্রেরণা দেবে, পাশাপাশি আসলে কিছু চেঞ্জ দরকার, নিশ্চয়ই নির্বাচকরা ভাববে, এবং নির্বাচকরা, আমি কালকেও পড়লাম যে তারা বিভিন্ন ফতুল্লে খেলা তুলছে, ওখানে দেখছে বিভিন্ন খেলাতে পারফরমেন্স দেখছে, এবং খুব শিগগিরই শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে প্র্যাকটিস শুরু হবে।
আচ্ছা,
তো আমি মনে করি যে এবং বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার এখন ফিট আছে, এবং নিউজিল্যান্ডে একটা সিরিজ খেলে আসলো ভারতে, যেটা বললো সবাই, যেটা বললো যে 5 দিন খেলাটা, এটা একটা বাংলাদেশের টিমের জন্য একটা বিশাল মানে এটাই মানে একমাত্র প্রাপ্তি বলা যায় যে 2 উইনিংসে 100 ওভার করে খেলা।
জি, আমাদের হাতে
বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
আমাদের হাতে আর 5 মিনিটের মতো সময় আছে, দুজন শ্রোতা লাইনে আছেন, তাদের প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দেবো অনুষ্ঠানটি, আপনাদের সমাপনী বক্তব্য শুনে। হ্যালো।
জি, আমি বলছি আপনার সিলেট হবিগঞ্জ থেকে। তো আমাদের ক্রিকেট উন্নয়নে কিছু আমি কথা বলতে চাচ্ছি আর কি।
জি, আপনার নামটা?
আমাদের অনেক প্লেয়ার, আমার নাম হচ্ছে আলমগীর এখনজি চৌহান।
জি,
তো আমাদের ক্রিকেটে অনেক নতুন ক্রিকেটার দেখা যায়, মানে নিয়োগ হচ্ছে, মানে ওরা আসতেছে, কিন্তু পরবর্তীতে মানে কোনো খেলাতে ওদের দেখা যাচ্ছে না, মানে এর কারণটা কি? মানে এদের কি কি আনস্কিল প্লেয়ার নিয়োগ দেওয়া হয়, আবার এদেরকে ডিলেট করা হয়, এটা কি কোনো কারণ? তবে আমি জানতে চাচ্ছি। আর ভালো প্লেয়ার আছে, কিন্তু ভালো প্লেয়ার খুঁজতে গেলে বিভিন্ন লগিং এর প্রয়োজন হয়, ঠিক আছে? লগিং ছাড়া কি কোনো ভালো প্লেয়ার খুঁজে নেওয়া যায় কি না, মানে একটা প্রশ্ন।
জি, ধন্যবাদ। আরেকজন শ্রোতার প্রশ্ন শুনে তারপরে আলোচনা করব। হ্যালো,
আমি শরীফ মুজিব বলছিলাম ঢাকা থেকে। ক্রিকেট নিয়ে আমার একটা ভাবনা ছিল, সেটা নিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেটে ডে বাই ডে ভালো করছে, উন্নতির দিকে যাচ্ছে, তবে মাঝে মাঝে কেন জানি আমার কাছে মনে হয় যে তারা ছন্দ হারিয়ে ফেলে। যেমন এই লাস্ট ভারত সফরে দেখলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল বেশ ভালোই খেলেছে, কোথাও কোথাও হঠাৎ করে ছন্দ পতন ঘটেছে। হয়তো আরেকটু ভালো খেললে, আরেকটু ছন্দটা ধরে রাখতে পারলে আরেকটু ভালো ফলাফল আমরা আশা করতে পারতাম। তো এইটা কেন হচ্ছে? যারা আলোচক আছেন তাদের কি মনে হয় এটা দক্ষতার অভাব, অভিজ্ঞতার অভাব, নাকি ভালো কোচিং এর অভাব? আজকে বিজ্ঞ আলোচকদের কাছে এটাই জানতে চাই আমি।
ধন্যবাদ। আমি সবার আগে মনিজা রহমান আপনাকে মিনিট খানেকের মধ্যে একটু বলতে অনুরোধ করছি। লবিং লাগে নাকি বাংলাদেশের দলে ক্রিকেটার হতে?
আমার মনে হয় না, কারণ আমি তো ক্রিকেট বোর্ডে নিয়মিত যেতাম, আমি তো ধরেন আমি তো নিরপেক্ষ একটা জায়গা থেকে দেখতাম, মানে আমি তো ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট না। কারণ আপনি দেখেছেন যে আমাদের বাংলাদেশের ক্রিকেটে অনেক তারকা নতুন খেলোয়াড় পেয়েছে, যে যাদেরকে সারা বিশ্বে চমকে গিয়েছে তাদের পারফরমেন্সে। তো আমার তো মনে হয় না যে কোনো তারা লবিং থেকে এসেছে, কারণ আসলে হচ্ছে কি যখন মানুষ মানে কি বলবো যে কম্পিটিশনে টিকিট থাকতে পারে না, তখন তো নানা রকম কথা হয়, ভুল ত্রুটি সব জায়গায় থাকে, ত্রুটি বিচ্যুতি, কিন্তু আমার মনে হয়নি। আর হয়তো বা দু একটি হয়তো ছোটখাটো ঘটনা ঘটতে পারে, কিন্তু ওভারঅল আমি বলবো যে এটা আসলে কোনো ব্যাপার মানে এই ধরনের বিতর্ক আসলে সবসময় থাকে, ভারতেও আছে পাকিস্তানেও আছে, কিন্তু তারপর আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট, কারণ এটা তো একটা বাংলাদেশ একটা ভাবমূর্তি, এটা ক্রিকেট বোর্ডের অস্তিত্বের ব্যাপার, নির্বাচকদের অস্তিত্বের ব্যাপার, কারণ তারা তো নিশ্চয়ই চাইবে না যে তাদের পছন্দের খেলোয়াড়কে সুযোগ দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ হারুক, সেটা তো তাদেরই মানে এটা তো বুমেরাং হবে তাদের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ইউসুফ বাবু আপনাকে আমি মিনিট দেড়েকের ভিতরে অনুরোধ করব বলতে, যে লবিং এর প্রশ্ন মনিজা রহমান বললেন, বাংলাদেশের ক্রিকেটে ছন্দপতন হয় খেলতে গেলে, এটার কারণ কি? এটা কি কোচের
ছন্দ পতন? আপনার ইনকনসিস্টেন্সি যেটা, সেটা কিন্তু অল মেন্টাল। আমাদের প্লেয়াররা যারা আছে টেকনিক্যালি তারা কিন্তু পৃথিবীর যে কোনো প্লেয়ার সেম, টেকনিক্যাল স্কিলস কিন্তু সেম, সবাই একই ধরনের খেলে, সবাই কম্পিটিটিভ, তাতে দে অল প্লে দ্য সিমিলার সর্ট অফ ক্রিকেট, টেকনিক্যাল স্কিলস আর সেম, অ্যাপ্লিকেশনটা হচ্ছে মেন্টাল। আপনি ওই মুহূর্তে মাঠের ভিতরে কি স্ট্রোক খেলবেন, কোনটা খেলবেন, কোনটা খেলবেন না, এটা আপনার ইজ এ সিগনাল দ্যাট দ্য ব্রেইন গিভস টু ইয়ার বডি। এইটা যদি ঠিক সিগনাল না হয় তাহলে ইউল মেক মিস্টেক। আমরা হয় কি ওই মেন্টাল অ্যাপ্লিকেশনটা, এবং সবসময় এই যে টি টোয়েন্টি ফরম্যাট টেস্ট ক্রিকেট ফরম্যাটে বেশিরভাগ চলে আসে।
আপনার পরামর্শ কি এটা থেকে বেরিয়ে আসার?
না, এটা আপনার প্লেয়ারদেরকে বললাম না, ডোমেস্টিক ক্রিকেট লঙ্গার ভার্সন খেলতে হবে মোর, এবং ভালো আম্পায়ার, ভালো পিচ। বাংলাদেশের যদি মনে করেন পাঁচটা প্লেয়িং সেন্টার থাকে, আমি মনে করি অ্যাটলিস্ট টু প্লেয়িং সেন্টার পিচগুলো আপনার অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মতন পিচ তৈরি করা উচিত, যেখানে ফাস্ট বোলারদের উইকেট হবে, বাউন্সি উইকেট। তাহলে হয় কি প্লেয়ার্সরা বিভিন্ন ধরনের কন্ডিশনসে অ্যাডজাস্টেড হয়, দে আর ট্রেন্ড। আমাদের ওগুলো সবই ফ্ল্যাট উইকেট তৈরি করে, আপনি দেখেন একজন সেঞ্চুরি মানে রান যেভাবে করে ডোমেস্টিক সার্কিটে, কারণ পিচগুলো একদম ফ্ল্যাট, ব্যাটসম্যান প্যারাডাইজ থাকে। সো এগুলো চেঞ্জ করতে হবে, সো ইটস আ ওভারঅল প্ল্যানিং। লঙ্গার ভার্সন খেলতে হলে ইটস আ গেম অফ অ্যাট্রিশন, এটা একদিনের খেলা না। তো এটা মানে বোর্ডের প্ল্যানিং ট্যানিং এগুলো এদের ঠিক করতে হবে,
এন্ড
প্লেয়ারদের মেন্টাল অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মাচ স্ট্রঙ্গার।
অসংখ্য ধন্যবাদ ইউসুফ বাবু, মনিজা রহমান এবং জয়ন্ত চক্রবর্তীকে আমরা হারিয়ে ফেলেছি লাইনটি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর 1979 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের যে উন্নতি হয়েছে সেটি অভূতপূর্ব, এবং আলোচকরা আশা করছেন যে এই অবস্থা ধরে রাখতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করবে। সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।